বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 21 নভেম্বর, 6 অগ্রহায়ণ এবং ফার্সি 30 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় pulsetoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এ অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ ফাইভ স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। সৌদি আরবে ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন হুথি সেনাদের পাল্টা আঘাত সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া নদীমাতৃক বাংলাদেশে নদ নদীর সংখ্যা এবং এগুলোর বেদখল নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৬ মাসের মধ্যে দাখিলের জন্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক একটি আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিল আমেরিকা। ভিয়েনা আলোচনার সফলতা নিয়ে সংশয়। গণ আন্দোলনের মুখে পিছু হটল সুদানের জান্তা সরকার। প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক ক্ষমতায় পুনর্বহাল। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি বিএনপি এমপিদের, অন্যথায় পদত্যাগের হুমকি। এবং ভারতের যুব তৃণমূলের সভানেত্রী শায়নী ঘোষ গ্রেপ্তার। উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। মার্কিন সরকার নতুনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা নেওয়ার পথ তাদের সামনে খোলা রয়েছে। আগামী 29 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার উপর গুরুত্ব দিয়ে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন ওয়াশিংটন এই হুঁশিয়ারি উচ্চারণ করল। ভিয়েনায় নতুন দফা আলোচনার সময় একেবারে দোর গোড়ায় এসে পৌঁছালেও আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা ইরানের উপরে আরও বেশি চাপ সৃষ্টি করেছে। তারা নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে যুদ্ধংদেহী বিবৃতি দিচ্ছে, এখন তারা হুমকি দিচ্ছে ইরানের বিরুদ্ধে সব ব্যবস্থা নেওয়ার পথ খোলা রাখা হয়েছে। এসব হুমকির মধ্য দিয়ে আমেরিকা ও তার মিত্ররা মূলত নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টির ঝুঁকি নিয়েছে। অক্টোবরের শেষ ভাগ থেকে আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি, এমন কিছু নেতিবাচক পদক্ষেপ নিয়েছে যার কারণে ভিয়েনায় ফলপ্রসূ আলোচনার সম্ভাবনা বিপদের মুখে পড়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, গত 18 মাসে পারস্য উপসাগরে সৃষ্ট বিভিন্ন সংঘাতে ইরানি সেনাবাহিনী মার্কিনীদের গালে 6 চপেটাঘাত করেছে। রিয়ার অ্যাডমিরাল তাংসিরি তেহরানে অবস্থিত সাবেক মার্কিন দূতাবাস কার্যালয়ে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের একদল শিক্ষার্থীর সামনে দেওয়া বক্তৃতায় মূলত আইআরজিসির কুচ বাহিনীর প্রভাবশালী কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি মার্কিনী সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত হওয়ার পর পারস্য উপসাগরে সংঘটিত পরবর্তী ঘটনাবলীর দিকে ইঙ্গিত করেছে। করেছেন। আলিরেজা থাংসিরি বলেছেন, ইরানের যুবকদের পারস্য উপসাগরের গুরুত্ব সম্পর্কে জানা উচিত এবং বাস্তবতা হচ্ছে আমাদের দেশে কৌশলগতভাবে এর ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। তিনি আরও বলেন, এই গুরুত্বের কারণেই আমরা গত 18 মাসে বিভিন্ন সংঘাতে মার্কিনীদের 6 বার চপেটাঘাত করতে সক্ষম হয়েছি, যেগুলোর বেশিরভাগ এখনও গণমাধ্যমে প্রকাশিত হয়নি। আইআরজিসির 9 ইউনিটের মাধ্যমে গত মাসে ওমান সাগরে ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দেওয়ার ঘটনাকে সর্বশেষ চপেটাঘাত হিসেবে উল্লেখ করেন অ্যাডমিরাল থাংসিরি। প্রচণ্ড গণ আন্দোলনের মুখে সুদানের সামরিক জান্তা জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান বেসামরিক প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে ক্ষমতায় পুনর্বহাল করতে বাধ্য হয়েছেন। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা অবসানের লক্ষ্যে বিরোধী পক্ষের সঙ্গে সই করা চুক্তির আওতায় হামদুককে নিজের পদে ফিরিয়ে আনা হয়। আজ সুদানের উম্মা পার্টির প্রধান ফজলুল্লাহ বুরমা নাসির জানান, জেনারেল বুরহান এবং আবদুল্লাহ হামদুকের মধ্যে একটি রাজনৈতিক চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় সমস্ত রাজবন্দীকে মুক্তি দেওয়া হবে। গত 25 অক্টোবর জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান সামরিক কুর মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেন এবং প্রধানমন্ত্রী হামদুককে গৃহবন্দী করেন। জেনারেল বুরহানের এই পদক্ষেপের কারণে সুদানকে গণতান্ত্রিক ধারায় নেওয়ার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। দীর্ঘদিনের সেনাশাসক ওমর আল বশির 2019 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর সুদানকে গণতান্ত্রিক ধারায় নেওয়ার প্রক্রিয়া চলছিল। সুদানের রাজনৈতিক সংগঠনগুলো সাবেক বিদ্রোহী গোষ্ঠী এবং সামরিক নেতৃত্বের মধ্যে সমঝোতার পর প্রধানমন্ত্রীকে ক্ষমতায় পুনর্বহালের চুক্তি সম্পন্ন হয়। এর আগে গণতন্ত্রপন্থী বিপুল সংখ্যক মানুষ সুদান জুড়ে বিক্ষোভ করেন। এতে সেনাবাহিনীর হাতে অন্তত 40 জন নিহত হয়েছেন। জরুরি ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ইউরোপ মহাদেশে আগামী মাসের মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে 5 লক্ষ মানুষ মারা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক ডক্টর হ্যান্স ক্লুজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি নতুন করে কোভিড-19 মহামারী ছড়িয়ে পড়ার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। করোনার কারণে এরই মধ্যে ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন দিতে বাধ্য হয়েছে। ডক্টর হ্যান্স বলেন, বর্তমান পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় আরও অনেক পদক্ষেপ নিতে হবে। কোভিড-19 আরেকবার আমাদের এই অঞ্চলে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপ জুড়ে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে হ্যান্স ক্লুজ শীত মৌসুমের আগমন ও কম মাত্রায় টিকা গ্রহণকে দায়ী করেন। এর আগে গত বৃহস্পতিবারই তিনি ইউরোপের 53টি দেশে করোনা বিস্তারের হারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দলের নির্বাচিত সংসদ সদস্যরা। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দলের নির্বাচিত সদস্যগণ। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির জন্য তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন। আজ রোববার সকালে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এমন ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি ন্যায়সঙ্গত। এ দাবি মানা না হলে তারা জাতীয় সংসদে থাকবেন কিনা সেটি চিন্তাভাবনা করবেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সংসদ থেকে বেরিয়ে যেতে বাধ্য করবেন না। বিএনপির এই সংসদ সদস্য আরো বলেন, খালেদা জিয়া মুক্তি পেলে সারা দেশের মানুষ উজ্জীবিত হবে, এটি জেনে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী যেভাবে পেছনে ফিরে আইনমন্ত্রীকে ডিকটেট করেছেন তা লজ্জাকর, আর আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন তা হাস্যকর। সংরক্ষিত আসন থেকে নির্বাচিত রবিন ফারহানা বলেন, খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। এখনও ফৌজদারি কার্যবিধির 401 ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আইনমন্ত্রী যেসব ব্যাখ্যা দিচ্ছেন তা সর্বৈধ মিথ্যা এবং অপব্যাখ্যা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি স্মারকলিপি দিয়েছেন 20 দলীয় জোটের শরিক 5টি দলের নেতারা।
এদিকে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ২০ দলীয় জোটের শরিক পাঁচটি দল। আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পাঁচ দলের শীর্ষ নেতারা এই আবেদন জানান। এ সম্পর্কে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা পাঁচটি দল নিজ উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের আবেদন ছিল খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক। সরকার রাজনৈতিক কারণে হোক বা অরাজনৈতিক কারণে হোক বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়ায় আমরা কৃতজ্ঞ, কিন্তু তিনি এখন গুরুতর অসুস্থ, তাই রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানবিক কারণে হলেও তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি। ভারতের বিজেপি শাসিত ত্রিপুরায় পশ্চিমবঙ্গের যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত।
ভারতের বিজেপি শাসিত ত্রিপুরায় পশ্চিমবঙ্গের যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রচারের জন্য ত্রিপুরায় গেছেন। আজ রোববার ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সায়নী ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি গাড়ি চাপা দিয়ে একজনকে খুনের চেষ্টা করেছিলেন, কিন্তু ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তৃণমূল নেতারা। গণমাধ্যমে প্রকাশ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ১২০, ১৫৩, ১৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন,
সেটা বানচাল করার জন্য ত্রিপুরার মানুষ পুরো ভোটে তৃণমূলকে ভোট দেবেন, বিজেপি হারার জায়গায় আছে, সেই জন্য সর্বশক্তিতে দানবিক শক্তি প্রয়োগ করে এইভাবে আজকে যারা থানায়
বলছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেটা বানচাল করার জন্য এসব করা হচ্ছে। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এমপি বলেছেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সায়নীকে। আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে, তার ঠিক আগে রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের গ্রেপ্তারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাল্টিক প্রজাতন্ত্র লিথুয়ানিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে চীন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তাইওয়ানের দূতাবাস খোলার অনুমতি দেওয়ার কারণে এই সম্পর্ক কমল বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আজ জানিয়েছে, এক চীন নীতিকে উপেক্ষা করে লিথুয়ানিয়া বা আন্তর্জাতিক মৌলিক প্রথার সঙ্গে সাংঘর্ষিক। স্বশাসিত তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে মনে করে এবং স্বাধীন দেশ হিসেবে তাইওয়ানের সঙ্গে কোন রাষ্ট্রের সম্পর্ককে মেনে নিতে প্রস্তুত নয় বেইজিং সরকার। লিথুয়ানিয়ার সঙ্গে সম্পর্ক কমানোর আগে বেইজিংয়ে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে চীন সরকার। তাইওয়ানের সঙ্গে লিথুয়ানিয়ার সম্পর্ক দিন দিন বেড়ে চলার প্রতিবাদ হিসেবে ওই পদক্ষেপ নেয় বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, তাইওয়ানে দূতাবাস খোলার অনুমতি দিয়ে লিথুয়ানিয়া মূলত চীনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে দুর্বল করার পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে লিথুয়ানিয়া মারাত্মকভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে খারাপ নজির তৈরি করেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে ব্রিটিশ সরকার যে ঘোষণা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। শনিবার বৈরুতে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ এই নিন্দা জানিয়েছে বলে লেবাননের আলমানার টেলিভিশন খবর দিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার যে সিদ্ধান্ত ব্রিটিশ সরকার নিয়েছে তা চরম ভুল ও অন্যায়। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর যে সন্ত্রাসবাদ, গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়, এই সিদ্ধান্তের মাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছে ব্রিটিশ সরকার। লন্ডনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তে ফিলিস্তিনি জনগণ, হামাস ও তার যোদ্ধাদের কোনো ক্ষতি হবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে লন্ডনের ভাব মর্যাদা ক্ষুণ্ণ হবে। লেবাননের হিজবুল্লাহ বলেছে, লন্ডনের এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো আগের চেয়ে অনেক বেশি উদ্যমে মাতৃভূমি পুনরুদ্ধারের সংগ্রাম চালাতে উৎসাহিত হবে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া তার সংগঠনকে সন্ত্রাসী আখ্যা দেওয়ায় ব্রিটিশ সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডন সরকার। ব্রিটিশ সরকার সম্প্রতি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলে ঘোষণা করেছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শুক্রবার লন্ডনে এই ঘোষণা দিয়ে বলেছেন, তার নির্দেশে ব্রিটেনে হামাসের যে কোনো ধরনের তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে। প্রীতি প্যাটেলের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাস নেতা হানিয়া শনিবার গাজা উপত্যকায় বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন এবং দখলদার ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দেওয়ার নামান্তর। তিনি আরও বলেন, লন্ডনের এই সিদ্ধান্ত প্রতিহত করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রচেষ্টা শুরু করেছি যাতে ইহুদিবাদী ইসরায়েল ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের অপব্যবহার করতে না পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, বাস্তবতাকে উল্টো করে দেখিয়ে ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন করা যাবে না। তিনি শনিবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। আবদুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিনের গণসংগঠন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে ব্রিটিশ সরকার যে ঘোষণা দিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। একটি ভূখণ্ডের জনপ্রিয় একটি সংগঠনকে সন্ত্রাসী আখ্যা দিলেই সেটি সন্ত্রাসী হয়ে যায় না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিই গতকাল এক বিবৃতিতে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের মোকাবেলায় তারা পাল্টা অস্ত্র বড় ধরনের অভিযান চালিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিই গতকাল এক বিবৃতিতে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের মোকাবেলায় তারাও পাল্টা অষ্টম বড় ধরনের অভিযান চালিয়েছে। ১৯ আগস্ট থেকে ইয়েমেনি যোদ্ধারা বিভিন্ন ধরনের অভিযান শুরু করে। ওই তারিখে তারা প্রথম সৌদি আরবের 1200 কিলোমিটার গভীরে পূর্বাঞ্চলীয় শহর আল দামামে আরামকো তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আত্মরক্ষামূলক ব্যাপক হামলা চালিয়েছিল। আরামকো তেল স্থাপনায় 100 কোটির বেশি ব্যারেল তেল মজুদ রয়েছে। এরপর 2019 সালের সেপ্টেম্বর মাসে ইয়েমেনিরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় বাকিক ও খারিজ দুটি তেল ক্ষেত্রের উপর দ্বিতীয় দফা আত্মরক্ষামূলক অভিযান চালায়। এই হামলার ফলে সৌদি আরবের তেল উৎপাদনের পরিমাণ 50% কমে যায় এবং বিশ্বে তেলের দাম প্রায় 18% বেড়ে যায়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সরকারের সেনাবাহিনী সৌদি আরবে তৃতীয় বড় ধরনের আত্মরক্ষামূলক হামলা চালায় 2020 সালের ফেব্রুয়ারি মাসে। এবার তারা আরামকো তেল ক্ষেত্রের সবচেয়ে স্পর্শকাতর অবস্থানে হামলা চালায়। এরপর ইয়েমেনিরা গত বছর জুনে সৌদি রাজধানী রিয়াদের তথ্য ও সামরিক স্থাপনায় চতুর্থ দফা আত্মরক্ষামূলক অভিযান চালায়। এরপর সর্বশেষ সম্প্রতি অষ্টম দফা অভিযান চালায়। এই অভিযানে তারা আবারও আরামকো আন্তর্জাতিক বিমানবন্দর সহ আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। যাই হোক, ইয়েমেনি যোদ্ধারা অষ্টম অভিযানে রাজধানী রিয়াদ সহ সৌদি আরবের একেবারে গভীরে হামলা চালিয়েছে। এ থেকে বোঝা যায় ইয়েমেনিরা আত্মরক্ষার্থে এতটা শক্তি অর্জন করেছে যে তারা সৌদি আগ্রাসন ঠেকাতেও পারবে, আবার তাদের উপর আঘাতও হানতে পারবে। ফলে সৌদি সরকারের কাছে এ বার্তায় পৌঁছে গেছে যে চলমান যুদ্ধ মোটেও তাদের অনুকূলে নয়। ইয়েমেনিরা এমন সময় সর্বশেষ যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যখন তারা মারিব প্রদেশের বহু গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এবং পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয়ার দ্বারপ্রান্তে রয়েছে। সৌদি আমিরাত নেতৃত্বাধীন সামরিক জোট এমন সময় মারিব থেকে পিছু হটে গেছে যখন তারা প্রতিদিন ইয়েমেনে বোমাবর্ষণ করে চলেছে। এ অবস্থায় ইয়েমেনিদের সামরিক শক্তি সৌদি আরবকে চিন্তিত করে তুলেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। নদীমাতৃক বাংলাদেশে নদ নদীর একটি পূর্ণাঙ্গ তালিকা এবং কারা কোথায় এসব দখল করে রেখেছে তার বিভাগওয়ারী তালিকা আগামী ৬ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নদীমাতৃক দেশ বাংলাদেশে কত নদী রয়েছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা এবং কারা কোথায় নদী দখল করেছে তার বিভাগ ওয়ারি তালিকা আগামী ৬ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সারা দেশে নদী দখল মুক্ত করতে কি পরিকল্পনা নেওয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছে। আজ রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWTA এবং নদী রক্ষা কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান। এর আগে দেশের সব নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা, তুরাগ নদীর সীমানা পুনরুদ্ধার এবং প্রতিটি বিভাগে নদী দখলকারীদের তথ্য জানার নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করে পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলা। রিটে উল্লেখ করা হয়েছে নদ নদীর সংখ্যা নিয়ে এক এক পক্ষের এক এক রকম হিসাব রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে দেশে নদ নদীর সংখ্যা ৪০৫টি আর নদী রক্ষা কমিশনের হিসাবে ৭০৭টি নদ নদী রয়েছে বাংলাদেশে, আর বেসরকারি গবেষণায় ১১৮২টি নদীর কথা বলা হয়েছে। এই অবস্থায় দেশে নদ নদীর সঠিক তালিকা এবং অন্যান্য নির্দেশনা চেয়ে বেলা এই রিটটি দায়ের করে। হাইকোর্টের সর্বশেষ এই নির্দেশনাকে স্বাগত জানিয়ে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান রেডিও তেহরানকে বলেন,
আমরা অবশ্যই হাইকোর্টের যে রায় হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এটা আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল এবং সেই হাইকোর্টের নির্দেশ অনুসারে আমরা চাই যাতে বিভাগওয়ারি কিংবা জেলাওয়ারি যে নদী দখলদারদের একটা তালিকা প্রণয়ন করে সেই মোতাবেক যাতে সেগুলাকে উচ্ছেদের ব্যবস্থা করে, সেটা কিন্তু দীর্ঘদিন যাবৎ আমরা দাবি জানিয়ে আসছি।
এর আগে ২০১৯ সালের ২৮ অক্টোবর একটি জাতীয় দৈনিকে দখল দূষণে শেষ বংশী নদী শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট করেন সাভারের স্থানীয় অধিবাসী ব্যারিস্টার মোহাম্মদ বাকির হোসেন। ওই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১৯ সালের ২ ডিসেম্বর রুল সহ আদেশ জারি করে বংশী নদীর দূষণ বন্ধ এবং ৩০ দিনের মধ্যে দূষণ ও দখলদারদের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়। দীর্ঘ ২ বছরেও ওই প্রতিবেদন না পাওয়ায় আজ রোববার বিষয়টি আদালতের নজরে আনেন রিট আবেদনকারী আইনজীবী বাকির হোসেন। শুনানি শেষে হাইকোর্ট এ ব্যাপারে আদালত অবমাননার একটি রুল জারি করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা।
আসমাউল হুসনা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 56তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সব সুন্দর ও সর্বোত্তম নামের অধিকারী মহান আল্লাহ। মহান আল্লাহর অনেক নাম আমরা প্রায়ই শুনে থাকি যা মানুষও ব্যবহার করে নামের অংশ হিসেবে, যেমন আব্দুল হামিদ তথা হামিদের দাস, আব্দুল করিম বা করিমের দাস, আব্দুর রহিম বা রহিমের দাস, আব্দুর রহমান বা রহমানের দাস ইত্যাদি। মহান আল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ সুন্দর নাম হামিদ, যার অর্থ চির প্রশংসনীয় বা চির পছন্দনীয়। পবিত্র কোরআনে 17 বার এসেছে এই নাম। হামদ শব্দটি থেকে এসেছে হামিদ। হামদ অর্থ প্রশংসা, যা তিরস্কার ও প্রশংসার বিপরীত। মহান আল্লাহর এই নামের ব্যবহার মাহমুদ বা প্রশংসিত ও হামিদ বা প্রশংসাকারী হিসেবেও দেখা যায়। মহান আল্লাহ সৃষ্টিকুলের সবকিছুর স্রষ্টা। তিনি সৃষ্টিকুলকে দিয়েছেন অসংখ্য নিয়ামত, তাই সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তাই হলেন মহান আল্লাহ। এছাড়াও তিনি তাঁর দাসদের ভালো কাজের প্রশংসা করেন ও এসব কাজের জন্য কৃতজ্ঞতা জানান। দাসদের খুব ক্ষুদ্র ভালো কাজেরও তিনি ব্যাপক পুরস্কার দেন, আর এজন্যই মহান আল্লাহ হচ্ছেন হামিদ বা প্রশংসাকারী।
সব সৃষ্টি মহান আল্লাহর প্রশংসা করে। পবিত্র কোরআনের ভাষায় সাত আকাশ ও জমিনের যা কিছু আছে সবই মহান আল্লাহর প্রশংসাই ও পবিত্রতা ঘোষণাই মশগুল। তবে এর অর্থ এটা নয় যে মহান আল্লাহ সৃষ্টিকুলের প্রশংসার মুখাপেক্ষীর বা তাদের প্রশংসা ছাড়া মহান আল্লাহ প্রশংসিত নন। কেউ মহান আল্লাহর প্রশংসা না করলেও তিনি প্রশংসিত বা হামিদ। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, সব প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্যই নির্ধারিত। অর্থাৎ আমরা যে কেউ আল্লাহ ছাড়া অন্য যারই বা যে কোনো কিছুরই প্রশংসা করি না কেন, সব প্রশংসা আসলে আল্লাহর জন্যই করা হয়, কারণ সবকিছুর মূল শক্তি হচ্ছেন মহান আল্লাহ। অন্যদিকে মহান আল্লাহর যথাযোগ্য প্রশংসা করার সাধ্য কারণেই মানুষের মধ্যে আল্লাহকে যারা যত মাত্রায় চিনেছে তাদের প্রশংসাও তত উন্নত মানের। কিন্তু আল্লাহ এত মহান ও উচ্চ যে তাঁকে পুরোপুরি কেউ কখনো চিনতে বা জানতেও পারবে না। মহান আল্লাহর প্রশংসা করাটাও মহান আল্লাহর দেয়া এক বড় অনুগ্রহ। মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ ও প্রশংসার চেতনা যদি না থাকে, তাহলে সে আসলে পশুর চেয়েও নিচু প্রকৃতির।
মহান আল্লাহর হামিদ নাম পবিত্র কোরআনে 10 বার গানি এবং কয়েকটি বিশেষ নাম যেমন আজিজ, মাজিদ ও হাকিম নামের সঙ্গে 1 বার করে এসেছে। পবিত্র কোরআনের একটি আয়াতের বক্তব্য অনুযায়ী, বিশ্বের সব মানুষও যদি মহান আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, তবুও মহান আল্লাহ হামিদ ও গানি, এবং বিশ্বের সব মানুষও যদি মহান আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে পড়ে, তাতেও মহান আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হবে না। সূরা লোকমানের 12 নম্বর আয়াতে যেমনটি বলা হয়েছে, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্যই বা নিজের কল্যাণেই তা করে, আর যে কুফরি করে তথা অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক, মহান আল্লাহ চির অমুখাপেক্ষী ও প্রশংসিত।
সৃষ্টির জগতের সবকিছুই মহান আল্লাহর মালিকানাধীন, তাই মানুষের প্রশংসার মুখাপেক্ষী নন তিনি, বরং মানুষ সবসময় আল্লাহর মুখাপেক্ষী। সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মানুষেরা, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী, আর একমাত্র আল্লাহই চির অমুখাপেক্ষী ও প্রশংসিত। হামিদ নাম যখন সিরাত বা পথ শব্দের পর আসে, তখন তা হয় স্থিতিশীলতা বা স্থায়িত্ব বা দৃঢ়তার অর্থবোধ। এর সঙ্গে যারা হয় সম্পর্কিত তারা পার্থিব জীবনে পরকালীন সৌভাগ্যের পথে হয় পরিচালিত। সূরা ইব্রাহিমের 1 আয়াতে মহান আল্লাহ বলেছেন, আলিফ লাম রা, এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন পরাক্রান্ত সকল প্রশংসার যোগ্য পালনকর্তা তথা আজিজ ও হামিদের নির্দেশে তারই পথের দিকে।
ইসলাম এবং এর জ্ঞান ও বিধিবিধানই সঠিক ও সহজ সরল পথ। যে ইসলামের সব শিক্ষাকে গ্রহণ করে ও তাতে অবিচল থাকে, সে সহজ সরল পথেই রয়েছে। কিন্তু সহজ সরল পথের চেয়েও উন্নত পথ হল হামিদের পথ। সিরাতুল মুস্তাকিমে বিধিবিধান ও অধিকার এবং করণীয় বর্জনীয় বিষয়ের কথা এসেছে, আর হামিদ ও প্রশংসিতের পথ অনেক উঁচু। এ পর্যায়ের মোমিনদের আচরণ এতই সুন্দর যে মানুষ তার দেখে বিস্ময়ে অভিভূত হয় এবং তারা উচ্চতম প্রশংসা করতে বাধ্য হয়। সূরা হাজের ২৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা সব ধরনের প্রশংসার যোগ্য, মহান আল্লাহর পথে হয়েছে পরিচালিত, তারাও প্রশংসার অধিকারী হয়। তাই যারা প্রশংসা পেতে চায় তাদের উচিত প্রাথমিক পর্যায়ের ইমান ছাড়াও তাদের উচিত সুন্দর চিন্তা ভাবনা করা, হৃদয়ে জুড়ানো কথা বলা ও পছন্দনীয় আচরণ করা। সৃষ্টিকুলের মধ্যে সেই হামিদ যার উপর প্রতিফলন ঘটে মহান আল্লাহর প্রশংসনীয় বৈশিষ্ট্যগুলোর এবং মানুষ তাদেরকে সৎ কাজ ও সৎ স্বভাবের জন্য প্রশংসা করে। কিন্তু এই উচ্চ শ্রেণীর মানুষ কেবল আল্লাহরই প্রশংসা করেন, কারণ তারা জানেন তাদের মধ্যে ভালো যা কিছু জনগণ দেখছে তা আল্লাহরই দেওয়া আমানত মাত্র।
আমিরুল মোমিনীন হযরত আলী আল ইসলাম দোয়ায়ে কুমাইলে বলেছেন, মানুষের মধ্যে কত উচ্চ মনের প্রশংসা আপনি ছড়িয়ে দিয়েছেন যার যোগ্য আমি ছিলাম না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মধ্যে মহান আল্লাহর হামিদ নামের পরিপূর্ণ প্রতিফলন ঘটেছে, আর এজন্যই তাঁর নামকরণ হয়েছে আহম্মদ ও মুহাম্মদ। মহানবীর আহম্মদ নাম হওয়ার কথাটি বলে গিয়েছিলেন হযরত ঈসা আল ইসলাম। এই নাম মহানবীর একটি বিশেষ নাম। ইহুদিরা একবার মহানবীকে প্রশ্ন করেছিল, কেন আপনার নাম আহম্মদ ও মুহাম্মদ? মহানবী উত্তরে বলেছেন, আমি জমিনে প্রশংসিত বলে মুহাম্মদ ও আকাশে প্রশংসিত বলে আহম্মদ নামের অধিকারী হয়েছি। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
শুনলেন আসমাউল হোসনা। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠানে শুনছেন রেডিও তেহরান থেকে। এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একুশ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না হলে পদত্যাগের হুমকি বিএনপি সাংসদদের। প্রথম আলো, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ রাজনৈতিক দলের সাক্ষাৎ। মানবজমিন, ইত্তেফাকের শিরোনাম, ডলার সংকটে প্রতিদিন কমছে টাকার মান, ইউপি নির্বাচনে অরাজকতা দায় কার, যুগান্তর। কালের কণ্ঠ লিখেছে, দেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় প্রধানমন্ত্রী। ভারতের শিরোনাম, এতই নির্লজ্জ বিপ্লব দেব যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না, টুইট অভিষেকের, আনন্দবাজার পত্রিকা। কৃষি আইন প্রত্যাহারের আশ্বাসেও গলল না বরফ,
একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন কৃষকেরা। সংবাদ প্রতিদিন। আগামীকাল দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা। আজকাল শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির জন্য তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন। কিভাবে বিশ্লেষণ করবেন দৈনিক প্রথম আলোর এই খবর?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে দলের বিভিন্ন পর্যায় থেকে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে সংসদ সদস্যরাও আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং তারা এই বক্তব্য দিয়েছেন যে যদি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে না নেওয়া হয় তাহলে তারা সংসদ থেকে পদত্যাগ করবেন। এই ধরনের হুমকি যে কোনো দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন জাতীয় সংসদ থেকে বিরোধী দলের সংসদ সদস্যরা পদত্যাগ করার হুমকি দেন তখন সেটি কিন্তু জাতীয় রাজনীতিতে অনেক বড় প্রভাব ফেলে, সরকারের ওপর আস্থা অনাস্থার প্রশ্ন এসে যায় এবং আন্তর্জাতিক বিশ্বেরও বিশেষ নজর থাকে এই সমস্ত ঘটনাবলীর উপর। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্যরা যে হুমকি দিয়েছেন বা যে বক্তব্য দিয়েছেন সেটি আসলে জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্নটা ভিন্ন জায়গায়। সেটি হচ্ছে এই যে যেহেতু জাতীয় সংসদে মাত্র 5 জন সদস্য বিএনপি দলের এবং আওয়ামী লীগ বিএনপির এই ধরনের দাবি মোটেই গ্রহণ করতে রাজি নয়, সেক্ষেত্রে এই 5 জন সংসদ সদস্যের বক্তব্যকে সরকার কতটা আমলে নেবে সেটি প্রশ্ন।
ইরানের বিরুদ্ধে সব পথ খোলা, এই হুমকি দিয়েছে আমেরিকা, আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টির কৌশল হিসেবে আমেরিকা বা তার পশ্চিমা মিত্ররা এই ধরনের বক্তব্য দিয়ে থাকতে পারেন বলে আমি মনে করি। আগামী 29 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং 5 জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনার কথা রয়েছে। ইরান এবং তার মিত্ররা আশা করছে এই আলোচনায় ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে গুরুত্ব দিয়েই আলোচনা করা হবে। তার আগ মুহূর্তে ইরানের বিরুদ্ধে এই ধরনের হুমকি দেয় আমেরিকার পক্ষ থেকে, আমি মনে করি ওই আলোচনায় যাতে ইরান শক্ত অবস্থানে না যেতে পারে তার একটা কৌশল। তবে বাস্তবতা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যে হুমকি দিয়েছে সেই হুমকি বাস্তবায়ন করার ক্ষমতা এখন আর মধ্যপ্রাচ্যে নেই। ইরানের বিরুদ্ধে এই ধরনের হুমকি বাস্তবায়ন করতে পারবে না আমেরিকা, এটি আমার নানান বিশ্লেষণ থেকে বিশ্বাস। ইরানের বিরুদ্ধে কোন রকমের অভিযান চালাতে গেলে পাল্টা অভিযান পাল্টা আঘাত হানবে ইরান, এটি নানাভাবে প্রমাণিত। ফলে আমেরিকা যে হুমকি দিচ্ছে সেই হুমকিতে পড়বে না ইরান।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। সংবাদ প্রতিদিনের খবর, প্রধানমন্ত্রীর আশ্বাসেও শেষমেশ গলল না বরফ। কৃষকরা জানিয়ে দিল এখনই আন্দোলনের পথ থেকে সরবে না তারা। যতদিন না কৃষি আইন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে তাদের অন্যান্য দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবে। সিংহু সীমান্তে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল। এদিন তিনি আন্দোলনের রূপরেখা সম্পর্কেও জানিয়েছেন। তাঁর কথায়, আমরা কৃষি আইন প্রত্যাহার নিয়ে আলোচনা করেছি আর তারপর কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আনন্দবাজার পত্রিকা লিখেছে বুধবারই কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাবে ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতই নির্লজ্জ বিপ্লবদেব যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না। টুইট অভিষেকের, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক ২৪ ঘণ্টা আগে আগরতলা পূর্ব মহিলা থানা ঘিরে বিজেপির তাণ্ডবের অভিযোগ করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হয়েছেন একাধিক তৃণমূল কর্মী এবং নেতা। এ পরিপ্রেক্ষিতে টুইট করে বিপ্লব দেবকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দৈনিক আজকালের একটি খবরে লেখা হয়েছে, ফের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার দুপুর ৩টে নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। চার দিনের এই রাজধানী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের এলাকা বৃদ্ধির প্রসঙ্গ উঠে আসতে পারে। ওই বৈঠকে সরাসরি এ বিষয়ে আপত্তির বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ওই বৈঠকে রাজ্যের আর্থিক পাওনা নিয়ে আলোচনা হতে পারে। এর সঙ্গে দিল্লি সফরে বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা ব্যানার্জি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার ৩১তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান। আমরা অনেকেই পুঁথিগত বিদ্যার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন। এ ধরনের বিদ্যা সৃষ্টিশীলতার পথেও এক বড় বাধা। শিশু কিশোরদের সুশিক্ষা ও প্রশিক্ষণের জন্য তাদেরকে দিয়ে সৃষ্টিশীলতার চর্চা করানো তাই খুবই জরুরি। বলা হয় সৃষ্টিশীলতা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে, এটি কেবলই উত্তরাধিকারগত বা বংশগত বিষয় নয়, তবে অনেকের ক্ষেত্রে তার উন্মেষ ঘটাতে নানা ক্ষেত্র তৈরি করে দিতে হয়। চিন্তাশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা, নতুন ভাবনা ও নতুন যন্ত্রপাতি তৈরি করা, এসবই সৃষ্টিশীলতার সুফল। সৃষ্টিশীল চিন্তার ক্ষমতা অর্জন সন্তানের ভবিষ্যৎকে করে উজ্জ্বল। যাদের মধ্যে সৃষ্টিশীল চিন্তা নেই তারা নানা ধরনের সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হয় ও সিদ্ধান্তহীনতায় ভোগে। শিশু কিশোরদের মধ্যে সৃষ্টিশীলতা ও সৃষ্টিশীল চিন্তার উন্মেষ ঘটানোর নানা কৌশল নিয়ে আজ আমরা কথা বলব, আমাদের সাথেই থাকুন।
মানুষের সৃষ্টিশীলতার বিকাশ শৈশবেই শুরু হয়। উদ্ভাবনী ক্ষমতা ও নান্দনিকতার অনুভূতিও এ সময় থেকেই তারা অর্জন করতে থাকে এবং সৃষ্টিশীলতার বিকাশ ঘটতে থাকায় তারা শৈশব ও কৈশোরের নানা পর্যায়ে নানা ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে থাকে। শিশুদের মধ্যে সৃষ্টিশীলতার উন্মেষ সর্বোচ্চ মাত্রায় ঘটে ৬-৭ বছর বয়সে। এর মাধ্যমে তারা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয় এবং গড়ে তোলে মূল্যবান কোনো শিল্পকর্ম বা উল্লেখযোগ্য কোনো কিছু। শিশু কিশোরদের সৃষ্টিশীলতার উন্মেষ ও বিকাশের জন্য বাবা মাকে হতে হবে অত্যন্ত ধৈর্যশীল, সচেতন ও কৌশলী। এজন্য অর্থ বা পুঁজি বিনিয়োগেরও দরকার হয় না। যা দরকার তা হলো আশপাশের নানা বিষয়ে আপনার শিশু সন্তানকে যথেষ্ট তথ্য জানিয়ে রাখা এবং যা কিছু তার নানা কৌতূহল উস্কে দেয় সেগুলো তার কাছে রাখতে দেয়া।
শিল্প শিক্ষা বিষয়ক তৎপরতা শিশুর সৃষ্টিশীলতা বিকাশের অন্যতম সহায়ক ক্ষেত্র। শিল্পকর্ম মানুষের মনের খোরাক যোগায় এবং তা জাগিয়ে তোলে মানবীয় অনেক সুপ্ত প্রতিভা। শিক্ষণীয় ও ইতিবাচক অনেক কিছুই পেয়ে থাকি শিল্পকর্ম থেকে। শিশুর সমালোচনার মন বা প্রতিবাদী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতার উপরও ইতিবাচক প্রভাব রাখে শিল্প বিষয়ক প্রশিক্ষণ। শিল্পকর্ম সৃষ্টি করতে গিয়ে শিশু অতীতের তথ্য ব্যবহার করে ও নির্বাচন করে সম্পর্কযুক্ত তথ্য, ব্যাংক এবং নানা ধরনের পছন্দের দিক বিশ্লেষণ করে সর্বোত্তম দিকই বেছে নেয়। আর এভাবে শিশুর বুদ্ধিবৃত্তিও জোরালো হতে থাকে। এছাড়াও চিন্তাশীলতা, গবেষণা ও বিশ্লেষণের ক্ষমতা, সমালোচনার ভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতেও সহায়তা করে শিল্প নির্মাণের প্রশিক্ষণ।
চিত্র অঙ্কন বা ছবি আঁকা শিশুদের মধ্যে গড়ে তোলে সৃষ্টিশীলতা। শিশুর নানা ধরনের প্রাকৃতিক চাহিদা মেটানো ছাড়াও সৌন্দর্য অনুধাবনের ক্ষমতা বাড়িয়ে দেয় ছবি অঙ্কন। শিশুর কল্পনা শক্তি, মূর্তায়ন, আত্মবিশ্বাস ও সর্বোপরি সৃষ্টিশীলতা বাড়িয়ে দেয় ছবি অঙ্কন। এছাড়াও শিশুর ব্যক্তিত্বের বিকাশ, কোনো বিশেষ বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করা ও পারিপার্শ্বিকতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতার মতো নানা গুণের বিকাশেও সাহায্য করে এ ধরনের শিল্প প্রশিক্ষণ। নানা ধরনের রং এবং অত্যুজ্জ্বল চুমকির দ্রবণ ছবি আঁকার ক্ষেত্রে শিশুর উৎসাহ ও সৃষ্টিশীলতা বাড়ানোর ক্ষেত্রে খুবই সহায়ক হতে পারে।
সৃষ্টিশীলতার বিষয়ে প্রখ্যাত বিশেষজ্ঞ পল টরান্সের মতে, শিশুদেরকে নানা নিষেধাজ্ঞার বেড়া জালে আটকে রাখা তাদের সৃষ্টিশীলতা বিকাশের জন্য ক্ষতিকর। তিনি শিশুদের সৃষ্টিশীলতা বিকাশের জন্য নানা পন্থায় আর্ট করার কৌশল প্রয়োগ করেছেন। এই সব পন্থার মধ্যে রয়েছে গল্প শুনিয়ে সে গল্পের নানা দৃশ্যের ছবি শিশুদের আঁকতে দেয়া। এই পদ্ধতি একদিকে যেমন শিশুদের কল্পনা শক্তি বাড়িয়ে দেয়, তেমনি তা তাদের মনোযোগ বৃদ্ধি, স্মরণ শক্তি, গল্প তৈরি করা বা পুনর্বর্ণনার ক্ষমতা ও নির্ভুলতার প্রবণতা বাড়াতেও সহায়তা করে।
শিশুদের জন্য উপযুক্ত খেলনা বাছাই করাও তাদের সৃষ্টিশীলতা ও জীবন সম্পর্কে অভিজ্ঞতা বাড়াতে বেশ সহায়ক ভূমিকা রাখে। কোনো কোনো খেলনা শিশুর আবেগ প্রবণতা ও মন মানসিকতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। যেমন কোনো কোনো খেলনার বিশেষ কোনো গঠন বা সাইজ নেই, শিশুরা চাইলেই তা মনের মতো করে গড়ে নিতে পারে। কাগজ দিয়ে নানা খেলনা তৈরি করাও শিশুর সৃষ্টিশীলতা বাড়ানোর সহায়ক। নানা ধরনের লোগো বা জ্যামিতিক বস্তুর খেলনাও শিশুর হস্তশিল্প তৈরির সৃষ্টিশীলতা বাড়াতে পারে।
ইসলাম ধর্ম শিশুর শিক্ষা ও প্রশিক্ষণ এবং সৃষ্টিশীলতার বিষয়কে বেশ গুরুত্ব দিয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই শিশুর প্রথম ও দ্বিতীয় 7 বছরে তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও চিন্তাভাবনার আলোকে তাদের সৃষ্টিশীলতার ধরনও যেন ভিন্ন হয়, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই মহান ধর্মের শিক্ষায়। বলা হয়েছে প্রথম 7 বছরে শিশুকে স্বাধীনভাবে খেলাধুলা করতে দেওয়া উচিত, যাতে তার সৃষ্টিশীল গুণগুলোর স্বাভাবিক বিকাশ ঘটে। বাবা মায়েদের উচিত শিশুদের জন্য এমন পরিবেশ সৃষ্টি করা যাতে তাদের মনে নানা প্রশ্ন জাগে এবং তাদেরকে খুব শীঘ্রই ওইসব প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকেই সেই সব প্রশ্নের উত্তর বের করতে ব্যস্ত রাখা।
এছাড়াও শিশুদেরকে অনেক বিষয়ের মধ্য থেকে কোনো বিষয় বেছে নেয়ার সুযোগ দেওয়া উচিত। বিষয়টি পোশাক বা স্কুলের প্রয়োজনীয় নানা সামগ্রীর ক্ষেত্রেও হতে পারে। এরপর তাকে প্রশ্ন করতে হবে, সে কেন নির্দিষ্ট ওই বস্তু বা বিষয়টি বেছে নিয়েছে। এ ধরনের ব্যবস্থা শিশুর মধ্যে বাচ্চাদের কাজে বুদ্ধিবৃত্তির ব্যবহার, ভেবেচিন্তে কাজ করা ও সঠিক বিষয়টি বাছাই করার জ্ঞান বাড়ানোর সহায়ক। সর্বোপরি শিশুর মধ্যে সৃষ্টিশীলতা জাগিয়ে তুলতে বাবা মাকে সবসময় সচেতন ও সচেষ্ট থাকতে হবে। তো শ্রোতা বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক সুন্দর আলোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিল আমেরিকা, ভিয়েনা আলোচনার সফলতা নিয়ে সংশয়। গণ আন্দোলনের মুখে পিছু হটল সুদানের জান্তা সরকার, প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক ক্ষমতায় পুনর্বহাল। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি বিএনপি এমপিদের, অন্যথায় পদত্যাগের হুমকি। এবং ভারতের যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ গ্রেফতার, উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান বাংলাদেশে। আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।